على نبي بعده وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين ثم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون عن عبد الله بن عمرو أنه سمع النبي صلى الله عليه وسلم يقول إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول إلى آخر الحديث أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله على رب العالمين أشكر بشنشا جمهن رب العالمين আমাদেরকে মুসলিম হিসাবে বাছাই করেছেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত এই নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন সেজন্য আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত দ্বীনি ভাই বোন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই সৃষ্টি রহস্য আমাদের জানা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানব এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করবে সেজন্য কিন্তু সেই ইবাদত হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী পদ্ধতি অনুযায়ী অন্য কোন পীর আউলিয়া বা কোন বড় ব্যক্তির অন্ধ অনুসরণের মাধ্যমে নয় একমাত্র এক ব্যক্তির অন্ধ অনুসরণ চলবে সেই ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে একটি সংক্ষিপ্ত বিষয় নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা আজকে জর্জরিত যে বিষয়টি নিয়ে অসংখ্য মানুষ আজকে সেই বিষয়কে না বুঝতে পেরে তারা পাপে লিপ্ত হয়ে আছে এবং পাপ করতেছে তাদের ইমান আকিদা নষ্ট করতেছে দুনিয়াও নষ্ট পরকালও নষ্ট তাদের সে বিষয়টা হল ওসিলা বা মাধ্যম বা পীর ধরা এক কথায় ওসিলা ধরা এই ওসিলা কি সেই বিষয়টি আমরা আজকে আলোকপাত করব আজকে আমাদের দেশে একটা কুপ্রথা হয়ে গেছে যে ওসিলা না ধরলে জান্নাত যাওয়া যাবে না ওসিলা ধরতে হবে হ্যাঁ সেটা আমরা বলি ওসিলা ধরতে হবে কিন্তু সেই ওসিলাটা কিসের ওসিলা সেই বিষয়ে আজকে আলোকপাত হবে সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ তো আমাদের দেশের সাধারণ মানুষ আজকে ওসিলা বলতে পীর মনে করে নিয়েছে ওলি মনে করছে সেই পীর শয়তান পীর বা শয়তানি আকিদা বিশ্বাস তাদের ভিতরে এমনভাবে গেঁথে গেছে যে পীর না ধরলে জান্নাত যাওয়া যাবে না আর আমাদের দেশের কিছু তথাকথিত পীরেরাও একটা সুযোগ পেয়ে গেছে সাধারণ মানুষ থেকে টাকা হাতিয়ে নেওয়ার টাকা কামাই করার আর তারা বলে থাকে যে আমরা তোমাদেরকে জান্নাত নিয়ে যাব এরকম উদাহরণ দিয়ে থাকে যে কোন বড় ব্যক্তির সাথে কথা বলতে গেলে যেমন মাধ্যম লাগে এমপি মন্ত্রী অথবা জজ সাহেবের সাথে কথা বলতে লাগলে মাধ্যম লাগে সরাসরি সাধারণ মানুষ কথা বলার সুযোগ পায় না অনুরূপ আল্লাহ তাআলার কাছে সাথে কথা বলতে গেলে পীর লাগবে মাধ্যম লাগবে সেই মাধ্যমটা হল পীর তো সম্মানিত ভাইরা আজকে সে বিষয়ে সংক্ষিপ্ত কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের সংক্ষিপ্ত কথা শোনার ও আমল করার তৌফিক দান করুন আল্লাহু আমিন এক ধরনের ভ্রান্ত লোকেরা বলে পীর ধরা ফরজ যার পীর নেই তার পীর শয়তান এ ধরনের কথা বলে থাকে পীর ধরা শয়তান না পীর ধরতে হবে পীর ধরা ফরজ যে ব্যক্তি পীর ধরল না সেই ব্যক্তি পীর হল শয়তান অর্থাৎ সে হল শয়তান অথচ কোরআন হাদিস ফিকাহ এমনকি ইমামদের অভিমত সহ কোথায় পীরের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না একটি বিষয় ফরজ হতে হলে কোরআন হাদিসের দ্বারাই হতে হবে কোন বিষয় যদি ফরজ হয় তাহলে কোরআন হাদিসের মানদণ্ডে কোরআন হাদিসের দ্বারাই হতে হবে নচেত কোন ব্যক্তি বা কোন পীরের কথা শুনে সেটা ফরজ হবে না। নচেত নতুন ফরজ আবিষ্কার করলে আল্লাহর সাথে শরীক করা হবে। কোন ব্যক্তি যদি বলে এটা ফরজ আর এটা কোরআন হাদিসে নাই, তাহলে এটা হলো শিরক, এ হলো মুশরিক, এই শিরক করার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। কারণ ফরজ করার অধিকার একমাত্র আল্লাহ তাআলার আছে, অন্য কারো নেই। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিজের পক্ষ থেকে কোন বিষয় বলেননি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার কাছে ওহি না করেছেন। তারা কোরআনের আয়াতের যে ওয়াসিলা এ শব্দটি আছে, এ শব্দকে পীর অর্থ করে। অতএব আমরা সংক্ষিপ্ত আকারে আজকের এই ওয়াসিলা সম্পর্কে কি বলছে আল্লাহ তাআলা সেই বিষয়টা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, সূরা আল মাইদা 35 নম্বর আয়াত। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, তার নিকট ওসিলা অন্বেষণ করো, ওসিলা তলাশ করো, ওসিলা খোঁজ করো এবং তার পথে জিহাদ করো যাতে তোমরা সফল কাম হও। মুফাসসির ইকরাম অর্থাৎ যারা তাফসির করেন, বিশেষ করে আব্দুল ইবনে আব্বাস প্রখ্যাত সাহাবি, তিনি এই ওসিলার শব্দের অর্থ করেছেন আল কুরবাহ অর্থাৎ নৈকট্য লাভ অর্থাৎ নৈকট্য। এবং কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল ওয়াসিলাতু আই তাকাররাবু ইলাইহি বিতাআতিহি ওয়াল আমালু বিমা ইরদিহি, ওসিলা অর্থ হল তোমরা আনুগত্য দ্বারা তার নৈকট্য অর্জন করো এবং এমন আমল দ্বারা তার নৈকট্য অর্জন করো যাতে তিনি সন্তুষ্ট হন। আর এটাই হল ওয়াসিলা। ওয়াসিলা অর্থ যারা আমাদের দেশে বলে পীর, তাদের কোনো দলিল নাই, কিন্তু আমরা দলিল দিই যে তাফসির ইবনে কাসির দ্বিতীয় খণ্ড 73 পৃষ্ঠা। আর যদি আপনি তাফসিরও মানবেন না, হাদিসও মানবেন না, তাহলে কার কথা মানবেন? সুতরাং আমি বলি যে তাফসির ইবনে কাসির, ইমাম ইবনে কাসির এই কথাটির ওসিলার ব্যাখ্যা কি সেটি উল্লেখ করছেন দ্বিতীয় খণ্ডে 73 পৃষ্ঠা, যে ওসিলা শব্দের অর্থ হল, ওসিলা হল আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা আমলের মাধ্যমে। তাহলে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো আমল, আপনার ঈমান, এটা হলো ওয়াসিলা। সেটা বিস্তারিত আলোচনা আসতেছে। জান্নাতের সর্বাধিক নিকটবর্তী এবং সম্মানিত স্থান যার একমাত্র অধিকারী হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিস বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তিনি শুনেছেন, তিনি বলেন যে যখন মুয়াজ্জিন আজান দেয়, فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ ثُمَّ صَلُّوا عَلَيَّ فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشَرًا, যখন মুয়াজ্জিন আযান দেয় তখন মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো, অতঃপর আমার প্রতি দরুদ বা সালাম পাঠ করো, কেননা যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ বা সালাম পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত বর্ষণ করেন 10 বার, তার উপর অনুগ্রহ করেন 10 বার, অতপর আমার জন্য ওসিলা চাও। এখানে আমাদের কথা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অতপর আমার জন্য তোমরা ওসিলা চাও, কেননা ওসিলা জান্নাতের একটি সম্মানিত স্থান, সেটা আল্লাহর একজন বান্দা ব্যতীত কেউ পাবে না। আমি আশা করি আমি সেই ব্যক্তি হব যে ব্যক্তি আমার জন্য ওসিলা চাবে, তার জন্য শাফাত বৈধ বা ওয়াজিব হয়ে যাবে। সহিহ মুসলিম প্রথম খণ্ড 166 পৃষ্ঠা। ওসিলা, এই যে কোরআনের আয়াত যেখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা মাইদা 35 নম্বর আয়াতে ওসিলা, এখানে যারা পীর বলে, আসলে সাধারণত আমাদের দেশের মূর্খদের জ্ঞান না থাকার কারণে বলে যে ওসিলা ধরা ফরজ আর সেটা হল পীর। আমরা বলবো ওসিলা হল দুই প্রকার, ওসিলা হল দুই প্রকার, এক প্রকার ওসিলা শারঈ আর দ্বিতীয় হল বেদাঈ, শরিয়া সম্মত ওয়াসিলা আর দ্বিতীয় হল বেদাআতি শরিয়ত বিরোধী ওয়াসিলা। কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমরা শরিয়া সম্মত ওয়াসিলাকে তিন প্রকারে বা তিন ভাগে ভাগ করতে পারি। অনেক ভাগ আছে, তবে সারসংক্ষেপ সকল প্রকারের ভাগকে এই তিন ভাগে বিভক্ত করা হয়েছে, যে তিন প্রকার শুধুমাত্র ওয়াসিলা জায়েজ আছে। ওয়াসিলা ধরতে হবে, ওসিলা জায়েজ আছে, কোন ধরনের ওসিলা? তিন ধরনের ওসিলা জায়েজ আছে। প্রথম ওসিলা, আল্লাহর নাম ও গুণাবলী দ্বারা তার নিকট ওসিলা চাওয়া। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেক সুন্দর নাম রয়েছে, অতএব সেগুলোর ওসিলাই তাকে আহ্বান করো। তাহলে আমরা এখান থেকে পেলাম যে আল্লাহ তাআলার নাম ও গুণাবলীর মাধ্যমে ওসিলা ধরা, অর্থাৎ আল্লাহর নাম গাফফার, তিনি ক্ষমা করবেন, আল্লাহর নাম রহিম, তিনি দয়া করবেন। আপনি এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, হে আল্লাহ তোমার গাফফার নামের ওসিলাটা তুমি আমাকে ক্ষমা করো, তোমার নাম রহিম, তুমি তোমার রহমান বা রহিম নামের ওসিলাতে আমার উপর দয়া করো। আপনি এভাবে আল্লাহ তাআলার কাছে ওসিলা করতে পারেন, ওসিলা চাইতে পারেন, এটা হলো ওসিলা, জায়েজ ওসিলা। জাবির ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিখারা দুআই বলেছেন, আল্লাহুম্মা ইন্নি আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাযলিকাল আযীম, হে আল্লাহ তোমার জ্ঞানের ওসিলায় আমি তোমার নিকট কল্যাণ চাই, তোমার জ্ঞানের ওসিলায় আমি তোমার নিকট কল্যাণ চাই এবং তোমার কুদরত বা ক্ষমতার ওসিলায় তোমার নিকট ক্ষমতা চাই এবং তোমার নিকট তোমার সুমহান অনুগ্রহ চাই। অন্যদিকে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন আল্লাহ তাআলার অসংখ্য নাম, শুধুমাত্র 99টি নাম না, আল্লাহর অসংখ্য নাম, অসংখ্য নাম আল্লাহ রাসূল সাল্লাম সেজদায় পড়ে দোয়া করেছেন, হে আল্লাহ তোমার অসংখ্য যে নাম, তোমার যে ভান্ডার আছে নামের, তোমার এই না ভান্ডার তোমার অসংখ্য নামের মাধ্যমে তোমার কাছে প্রার্থনা কামনা করছি। সুতরাং বোঝা গেল যে প্রথম ওসিলা হল জায়েজ, যেটা আল্লাহ তাআলার অসংখ্য নাম আছে, গুণাবলী আছে, সে সমস্ত নামের মাধ্যমে ওসিলা করা। আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা গাফফার, আল্লাহ তাআলা কাহ্হার, আল্লাহ তাআলার মানে অসংখ্য যে নাম, সে সকল নাম দিয়ে আপনি ওসিলা করতে পারেন, আল্লাহ তাআলা হতে পারে, আল্লাহ তাআলা আপনাকে এই এই দোয়া করার কারণে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। দ্বিতীয় প্রকার ওসিলা হল আত তাওয়াসসুল ইলাল্লাহি বিল আমালিস সালিহা, আল্লাহর নিকট সৎ আমলের মাধ্যমে ওসিলা চাওয়া। আল্লাহ তাআলার নিকট সৎ আমলের মাধ্যমে ওসিলা চাওয়া, যেটা বলছিলাম যে ওসিলা হল সৎ আমল, আপনি সৎ কাজ করেছেন, সৎ আমল করেছেন, দান করেছেন, অসহায়কে সহযোগিতা করেছেন, কোন বিপদগ্রস্ত ব্যক্তিকে উদ্ধার করেছেন, তখন আপনি এভাবে দোয়া করতে পারেন যে হে আল্লাহ অমুক ব্যক্তিকে আমি সহযোগিতা করেছি, আমি এই দানটা করেছি তোমার সন্তুষ্টির জন্য, সুতরাং এই দানের মাধ্যমে তোমার কাছে ওসিলা চাচ্ছি যে তুমি আমাকে অন্তত এই দানটা বা এই ভালো আমলটা করে দাও। এভাবে আপনি তো পারেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, আপনি এভাবে দোয়া করতে পারেন, হে আমাদের প্রতি নিশ্চিত রূপে আমরা ঈমান এনেছি, অতএব আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দাও, জাহান্নামের শাস্তি হতে আমাদেরকে রক্ষা করো। এখানে ঈমান আনার ওয়াসিলায় ক্ষমা চাওয়া, যে আমরা ঈমান এনেছি, এই অন্তত ঈমান আনার কারণে তুমি আমাদের ক্ষমা করো, আমি নামাজ পড়ছি, এই নামাজ পড়ার কারণে তুমি আমাকে ক্ষমা করো, আমি হজ করেছি, যাকাত দিচ্ছি, সাদকা দান খায়রাত করছি, আমাকে এই দান খায়রাত কারণ ক্ষমা করো। এভাবে আপনি দোয়া করতে পারেন। হাদিসের মধ্যে তিন ব্যক্তির যে আমরা ইতিহাস শুনেছি যে আমলের ওয়াসিলা চেয়ে বিপদ মুক্ত হওয়ার দোয়া করেছিলেন, সেই দোয়া কবুল হয়েছিল, তিন ব্যক্তি আমরা ইতিহাস জানি, সংক্ষিপ্ত আকার আমি ইতিহাসটি আপনাদের সামনে তুলে ধরছি, সহিহ হাদিস, সহিহ বুখারীর হাদিস, যে তিন ব্যক্তি বিপদে পড়েছিল, তাদের সৎ আমল ছিল, সৎ সৎ কাজ ছিল, সেই সৎ আমলের মাধ্যমে আল্লাহর কাছে ওসিলা চেয়েছিল, আর ওসিলা এই ওসিলা করার চাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেছেন, বিপদ থেকে মুক্তি দিয়েছে। ইবনে উমার হতে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, সেই ইতিহাস বা সেই আপনাদের পুঁথিদের গল্প মানুষকে শুনাইয়া বিভ্রান্ত করে, কিন্তু সহি সহি কত মজার ঘটনা আছে সেগুলো কিন্তু আমরা মানুষ, সুতরাং আমি আপনাদের সামনে এই ঘটনা তুলে ধরছি, সহি বুখারীর 2152 নম্বর হাদিস, সহি মুসলিম হাদিসটি আছে। তো সেই ঘটনাটি হল আবদুল্লাহ ইবনে উমার বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, শুনবেন ভালোভাবে ঘটনা শুনবেন, যে তিনি বলেছেন, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে তিন ব্যক্তি পথ চলতে চলতে রাত কাটানোর জন্য একটি গুহা, হঠাৎ পাহাড় থেকে এক খণ্ড পাথর পড়ে গুহার মুখ বন্ধ হয়ে গেল। তখন তারা পরস্পর বলল, তোমাদের সৎ কার্যগুলির অশিলা দিয়ে আল্লাহকে ডাকা ছাড়া আর কোন তোমাদের পথ নেই, তোমাদের বাঁচার পথ নেই, মুক্তির পথ নেই, তোমাদের সৎ আমল যেগুলো আছে সেগুলো অন্তত স্মরণ করে আল্লাহর কাছে কাঁদো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মুক্তি দিবেন। তখন তাদের একজন বলতে লাগলো, হে আল্লাহ, আমার বাবা মা খুব বৃদ্ধ ছিলেন, আমি কখনো তাদের আগে আমার পরিবার পরিজনকে কিংবা দাস দাসীকে দুধ পান করাতাম না। আমার বৃদ্ধ বাবা মা আগে সেবা করতাম, আগে খেতে দিতাম, আমার পরিবার পরিজন আমার সেবা করতাম না, কিন্তু আমার বাবা মাকে আমি আগে খেতে দিতাম। একটি জিনিসের খোঁজে আমাকে অনেক দূরে চলে যেতে হয়, কাজেই তাদের পড়ার পূর্বে আমি পশুপাল ফিরাতে পারলাম না, আমি তাড়াতাড়ি তাদের জন্য করে নিয়ে এলাম, কিন্তু তাদেরকে নিদ্রিত পেলাম। যখন দেখলাম আমার আশ্রিতদের দুধ দহন করলাম, এসে দেখি বাবা মা ঘুমিয়ে গেছে, আর তাদের আগে আমার পরিবার পরিজন ও দাস দাসীকে দুধ পান করতে দেওয়াটা আমি অপছন্দ করলাম। তাছাড়া আমি কেমনি আমার ছেলে সন্তানকে দুধ খাওয়াই, আগে বাবা মাকে খাওয়াতে হবে। তাই আমি তাদের জেগে ওঠার অপেক্ষায় পিয়ালাটি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলাম। এভাবে তখন তারা জাগলেন এবং দুধ পান করলেন। হে আল্লাহ, যদি আমি তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এ কাজ করে থাকি, তবে এ পাথরের কারণে আমরা যে বিপদে পড়েছি তা আমাদের থেকে দূর করে দাও। পাথরটি সামান্য সরে গেল, পুরাটা কিন্তু না, সামান্য সরে গেল, মানে তার ভালো যে একটা আমল আল্লাহ তাআলার কাছে পেশ করলেন আর আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, তখন সামান্য পাথরটি সরে গেল অটোমেটিকলি, কিন্তু তারা বের হতে পারল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর দ্বিতীয় ব্যক্তি, তাদের মধ্যে তৃতীয় ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন লোকদের থেকে সে আমার অধিক প্রিয় ছিল, আমি খুব ভালোবাসতাম তাকে, আমি তাকে সম্ভোগ করতে চাইলাম, তার সাথে মিলন করতে চাইলাম, তার সাথে অবস্থা চাইলাম, কিন্তু সে আমাকে প্রত্যাখ্যান করল। অবশেষে এক বছর দুর্ভিক্ষ দেখা দিলে সে খাদ্য ভাবে সাহায্যের জন্য আমার নিকট এলো, দুর্ভিক্ষ কারণে অভাব অনটন সে মহিলা আমার কাছে আসলো, সে আমার চাচাতো বোন আমার কাছে আসলো, আমি তাকে 120 দিনার স্বর্ণ মুদ্রা এ শর্তে দিলাম যে সে আমার সাথে নির্জনে বাড়ে। যখন সে অসহায়, ক্ষুধার জ্বালায়, ক্ষুধার যন্ত্রণায় সে কাতর, সে আমার কাছে আসলো সাহায্য চাওয়ার জন্য, আমি তাকে 100 দিনার এই শর্তে দিলাম যেন সে আমার সাথে নির্জনে বাস করে, অর্থাৎ আমার সাথে যেন অবৈধ কিছু কাম করে। মঞ্জুর করল, সে এই স্বীকারও করল, ঠিক আছে। আমি যখন সম্পূর্ণ সুযোগ লাভ করলাম যে এটাই সুযোগ তার সাথে, তখন সে আমাকে বলল, আমি তোমাকে অবৈধভাবে মহঙ্গার অনুমতি দিতে পারি না, অর্থাৎ অন্যায়ভাবে তুমি আমার সতীত্বের হরণ করতে পারো না, আমাকে নষ্ট করতে পারো না, ফলে মানুষের মধ্যে সে আমার সর্বাধিক প্রিয় হওয়া সত্ত্বেও আমি তার সহবাস করা পাপ মনে করে তার কাছ থেকে সরে পড়লাম এবং আমি তাকে যে স্বর্ণ মুদ্রা দিলাম, হে আল্লাহ, আমি যদি এটা তোমার সন্তুষ্টি লাভের জন্য করে থাকি, তবে তার ওসিলায় আমরা যে বিপদে পড়েছি তা দূর কর। তখন একটি সরে গেল, নির্জন একাকী কেউ নাই, কিছু করতে পারত, অবৈধ মিলন করতে পারত, কিন্তু যখনই তা ঢুকল তখন সে ওখান থেকে আর সেই কথাটি আল্লাহর কাছে স্মরণ করলেন, হে আল্লাহ, এর ভয় শুধু করেছি এই কাজটির অশ্লীলতাতে আমাদেরকে বিপদ থেকে মুক্তি দাও। তো যখন প্রার্থনা করলো একটু সরে গেল, কিন্তু তাতেও তারা বের হতে পারছিল না। রাসূলুল্লাহ আলাইহিস সালাম বললেন, তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি কয়েকজন মজুর নিযুক্ত করেছিলাম এবং আমি তাদেরকে তাদের মজুরিও দিয়েছিলাম, কিন্তু একজন লোক তার প্রাপ্য না নিয়ে চলে গেল, আমি তার মজুরির টাকা কাজে খাটালাম, তাতে প্রচুর ধন সম্পদ অর্জিত হল। কিছুকাল পর সে আমার নিকট এসে বলল, হে আল্লাহর বান্দা, আমাকে আমার মজুরি দিয়ে দাও, উট ও গোলাম যা তুমি দেখতেছ, যা তুমি দেখতে পাচ্ছ, তার সবটাই তোমার মজুরি। সে বলল, হে আল্লাহর বান্দা, তুমি আমার সাথে ঠাট্টা করো না, আমার সাথে উপহাস করো না, আমার সাথে আমি তুমি কাকতালি ভাবে আমার সাথে ঠাট্টা বিদ্রোহ করো না। আমি যেটা চাচ্ছি, যে মজুরি আমার প্রাপ্য ছিল সেটা তুমি আমাকে দাও। তখন আমি বললাম, আমি তোমার সাথে মোটেই ঠাট্টা করছি না। তখন সে সবাই গ্রহণ করলো, সবকিছু গ্রহণ করলো, নিয়ে নিল এবং সবকিছু নিয়ে চলে। তার থেকে একটা, হে আল্লাহ, আমি যদি তোমার সন্তুষ্টি লাভের জন্য এটা করে থাকি, তবে তার বিনিময়ে যে বিপদে আমরা পড়েছি তা দূর করো। তখন ওই পাথরটি সম্পূর্ণ সরে গেল এবং তারা বেরিয়ে সেই গুহা থেকে বেরিয়ে পড়ল, সেখান থেকে তারা মুক্তি পেল এবং পথ চলতে লাগল। তো এ হল ইতিহাস। যে তিনজন ব্যক্তি অশীলা করেছিল, সেই অশীলা কি ছিল? তাদের সৎ আমল, সৎ কাজ। আমরাও যদি বর্তমানে কোন বিপদে পড়ি, যখন যদি এই সৎ কাজকে স্মরণ করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মুক্তি দিবেন, আমাদের বিপদ থেকে উদ্ধার করবেন। কিন্তু আমরা যখন বিপদে পড়ি, তখন ডাকি শাহ জালাল, শাহ মাকদুম, বড় বড় পীর আউলিয়াদেরকে আহ্বান করি, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে উদ্ধার করো। একটা ঘটনা, বিশাল একটা মানে পীরদের ব্যাপারে ঘটনা, কিছু একটা ঘটনা ঘটেছিল জাহাজে, তখন তারা পীরদের কাহ, বিশাল ঘটনা, সেদিকে আমি যাচ্ছি না। তো কোন ব্যক্তি, কোন মানুষ তাও কিছু করতে পারবে না। আপনার বিপদে পড়েছেন, আল্লাহ তাআলাকে ডাকেন, আল্লাহ তাআলার নামের মাধ্যমে অশীলা করেন, আপনার সৎ আমলের মাধ্যমে অশীলা করেন, তাহলেই আল্লাহ তাআলা উদ্ধার করবেন, আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি দিবেন। বৈধ অশীলা তিন নম্বর হল আত্তাওয়াসসুল ইলাল্লাহি বিদুআই রাজুল সালেহ, আল্লাহ দুয়ারা, সৎ ব্যক্তির দুয়ার মাধ্যমে অশীলা গ্রহণ করা। কোন ব্যক্তি, সৎ ব্যক্তি আছে দিনদার পরেশগার, তার কাছে গিয়ে আপনি বলতে পারেন যে আমার জন্য একটু দোয়া করেন, বলতে পারেন, দোয়া চাইতে পারেন, এর মানে এই নয় যে তাকেই আপনি অশীলা হিসেবে গ্রহণ করতেছেন। যেমন ব্যাপারে যে ঘটনা, সহিহ বুখারীর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে উমর ইবনে খাত্তাব অনাবৃষ্টির সময়ে, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে অনাবৃষ্টি হয়েছিল, কোন বৃষ্টি হচ্ছে না। উমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন, বৃষ্টি দেখিয়েছিল, তখন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের দুয়ার অসিলার দ্বারা বৃষ্টি চাইতেন এবং বলতেন, হে আল্লাহ, আমরা নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার ওয়াসিলা বানাতাম, আপনি আমাদেরকে বৃষ্টি বর্ষণ করে থাকতেন। তোমার নিকটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার দুয়ার ওয়াসিলা করলাম, আপনি বৃষ্টি দেন, অতবার বৃষ্টি বর্ষণ হত। হাদিসের মধ্যে যে সব ব্যক্তির ওয়াসিলার কথা পাওয়া যায়, তা সবই দুয়ার ব্যাপারে, আর তা হল জীবিত ব্যক্তির মাধ্যমে। অর্থাৎ জীবিত ব্যক্তি উমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লামের চাচার কাছে যে ওয়াসিলা তলব করেছিলেন, সেটা হল দুয়া, যে আপনি আমাদের জন্য দুয়া করুন। আমরা রাসূল সাল্লাম থাকাকালীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার ওয়াসতাম, এমন বলেননি যে রাসুলকে ওয়াসিলা বানাতাম, যে হে আল্লাহ রাসুলের ওয়াসিলাতে তুমি আমাদেরকে বৃষ্টি দাও, এমনটি কিন্তু নয়। দুয়ার ওয়াসিলা, যে রাসুল সাল্লামে আমাদের জন্য দোয়া করেছেন, আমরা সেই দোয়া ওয়াসিলা করেছিলাম, তলব করেছিলাম, আমরা চেয়েছিলাম। এখন বর্তমানে রাসুল জীবিত নন, আপনি হলেন সৎ ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, ইমহালুল বাইত, তাই আমাদের জন্য আপনি দোয়া করুন, আমরা যেন আপনার এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদের পানি দেন, বৃষ্টি দেন। তো এটা হলো সহিহ বুখারীর হাদিস 3507 নম্বর হাদিস। এখানে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো জীবিত ব্যক্তির দোয়ার মাধ্যমে ওয়াসিলা। সুতরাং আমরা আজকে যেটি বুঝতে পারলাম যে ওয়াসিলা হলো বৈধ ওয়াসিলা, তিন প্রকার বৈধ ওয়াসিলা আপনি করতে পারেন, বাকি ওয়াসিলা করতে পারেন না। আর এবার আসি অবৈধ ওয়াসিলা, যে ওয়াসিলা করা হারাম, পাপ, গুনহা, শিরক, সে ওয়াসিলা যেমন বলা হয়েছে তীর ধরা, কবরের নিকট গিয়ে ওয়াসিলা দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, এর কোন অস্তিত্ব করা হাদিসে নেই, বিদায় এটা বেদাত, আর বেদাতির ফরজ নফল কোন আমল আল্লাহ দরবারে কবুল হয় না। এরা শেখ করলে অতীতের আমল যত করেছেন সকল আমল বরবাদ হয়ে যাবে, আর বিরাত করলে ভবিষ্যতে কোন আমল কবুল হবে না, হোক ফরজ হোক নফল হোক কোন অন্য কোন আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসান ফআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি নতুন বেদাত কাজ করল অথবা কোন বেদাতিকে সাহায্য করল, আশ্রয় দিল, বেদাত করল নিজে অথবা কোন বেদাতিকে আশ্রয় দিল, এখানে কিন্তু একটা বিষয় খেয়াল করার আছে, যেটাই দেওয়া তার উপর আল্লাহ তাআলার লানত, ফেরেশতাগণের লানত, সকল মানুষের লানত। যে ব্যক্তি বেদাতিকে আশ্রয় দিবে তার উপর আল্লাহর লানত। তাহলে মিনহু আদলুন ওয়ালা সারফ, তার কোন ফরজ ও নফল ইবাদত কবুল হবে, করা হবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 1771, সহিহ মুসলিম হাদিসটি আছে 1371, সুনান আবু দাউদ হাদিসটি আছে 4532, সুনান আহমদ হাদিসটি মুসনাদ আহমদ হাদিসটি আছে। তো শুধুমাত্র বেদাত করলেই যে তার উপর লানত না, বেদাত করে অথবা বেদাত না করলেও বেদাতিকে যদি কেউ আশ্রয় দেয়, বেদাতে মুকাফফারা, যে কুফরি সংক্রান্ত বেদাত যেগুলা সে সমস্ত বেদাত না। তো এরূপ ভাবে যদি ফরজ দাবি করা হয় তাহলে তা শিরক হবে। এখানে আমরা উল্লেখ করি যে ওয়াসিলা অর্থাৎ অবৈধ ওয়াসিলা সেটা আবার দুই প্রকার। প্রথম হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোন ওলির সম্মানের কাছে প্রার্থনা করা, যেমন বলল হে আল্লাহ নবীজির ওসিলায় বা হুসাইনের ও ওলির ওসিলায় তোমার কাছে প্রার্থনা করছি। সন্দেহ নেই যে নবী সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর কাছে বিরাট সম্মানের অধিকারী, এটা আমরা সবাই জানি, তিনি একজন সম্মানিত ব্যক্তি, সাইয়েদুল মুরসালিন, সকল নবীদের সর্দার, তারপরও তার ওসিলা করা জায়েজ নয়। তাহলে কোন পীরের ওসিলা করা জায়েজ কেমন হবে? অনুরূপভাবে নেককার লোকেরাও আল্লাহর কাছে সম্মানিত, কিন্তু সাহাবায়ে কেরাম নেক কাজের প্রতি সবচেয়ে বেশি আগ্রহী হওয়া সত্ত্বেও যখন তারা দুর্ভিক্ষ পড়েছিলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওসিলা করে কেউ প্রার্থনা করেননি। যখন তারা দুর্ভিক্ষ পড়েছিলেন, বিপদে পড়েও রাসূলের ওসিলা করেন, যে আল্লাহ রাসূলের ওসিলাতে, আমরা তো রাসূলের সাহাবি, তার ওসিলাতে আমাদের ক্ষমা করো বা আমাদেরকে বৃষ্টি দাও, আমাদেরকে বিপদ উদ্ধার, বিপদ থেকে মুক্তি দাও, কেউ এটা বলেননি। কেউ তার কবরের কাছে উপস্থিত হননি, এরা বলেননি যে আমাদেরকে এটা করেন, বরং তারা তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দোয়ার ওয়াসিলা করেছিলেন। তাহলে কোন ব্যক্তি হোক, রাসূল, নবী, ফিজিন, ফেরেশতা, দরবেশ বা যে কোনো ব্যক্তি হোক, নামে ওয়াসিলা করা দায়েজ না, এটা হারাম। দুই নম্বর হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোন ওলির কসম দিয়ে আল্লাহর কাছে প্রয়োজনের প্রার্থনা করা, কসম দিয়ে সব অসিলা না, কোন নবী রসুল, জিন ফেরেশতা বা কোন ওলির কসম দিয়ে আল্লাহর কাছে প্রয়োজন পূরণের, যেমন বলে হে আল্লাহ তোমার উমুক ওলির নামের কসম দিয়ে তোমার কাছে চাচ্ছি, বা নবীর কসম দিয়ে তোমার কাছে চাচ্ছি, অথবা কাবার কসম দিয়ে তোমার কাছে চাচ্ছি, অথবা উমুক নবীর কসম দিয়ে প্রার্থনা করছি। কেননা মাখলুকের কাছে মাখলুকের কসম দেওয়া যদি নিষেধ হয় তাহলে স্রষ্টা আল্লাহর কাছে সৃষ্টিকুলের কসম দেওয়া তো আরো কঠিনভাবে নিষেধ। তাছাড়া শুধুমাত্র অনগত্য করার কারণে আল্লাহর ওপর বান্দাহর কোন দাবি অধিকার নেই যে তার কথা তাকে শুনতেই হবে। সুতরাং কোন ব্যক্তির নামে করা, কোন ব্যক্তিকে সরাসরি কসম করা, এগুলো হল হারাম, এগুলো হল বেদাতি ওসিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়গুলো আরো উল্লেখ করে দিয়েছেন, আল্লাহ তাআলা যেটা উল্লেখ করছেন, কুল ইন্নি লা আমলুকু লাকুম দররান ওয়ালা রাশাদা, হে নবী বলে দিন, আপনি বলে দিন যে আমি তোমাদের কোন উপকার এবং অপকার এবং উপকার বাস্তুপথে আনায়ন করার কোন ক্ষমতা রাখি না। হে নবী আপনি বলে দিন কোন ব্যক্তি আমাকে আল্লাহর হাত থেকে পারবে না এবং আমি তার নিকট ছাড়া অন্য কোন আশ্রয় স্থানও পাব না, কিন্তু আল্লাহর বাণী পৌঁছানো ও তার পয়গাম প্রচার করাই আমার কাজ। আর যারা আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান্নামের অগ্নি, তথায় তারা অনন্তকাল থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হাদিসের ভাষায় তার মেয়ে ফাতিমাকে লক্ষ্য করে বলেছিলেন যে হে ফাতিমা, তোমার প্রাণকে জাহান্নাম থেকে রক্ষা করো। ইয়া ফাতিমা আনকিজি নাফসাকা মিনান নার সালিমি মা শিতি মিন মালি, তোমার 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 প্রাণকে তোমার জানকে জাহান্নাম থেকে রক্ষা করো এবং আমার নিকট আমার মাল সম্পদ ধন সম্পদ হতে যা প্রয়োজন চেয়ে নাও দুনিয়াতে। আমার কোন সম্পদ থেকে যদি তোমার কোন চাউল নিতে চেয়ে নাও, আল্লাহর নিকট তোমার জন্য আমি কোন কাজেই আসবে না, কি করতে পারবো না তোমার জন্য কিয়ামতের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কিছু করতে না পারে তাহলে আমাদের দেশের পীর দরবেশরা দরবেশ সাহেবরা কি করতে পারেন বলেন? আজকে জাহাজে করে আপনাকে হাসর নাসর পার করাবে, কিছু একটা আলোচনা শোনা যায় যে কিছু কিছু পীর বলছে যে জাহাজে করে আপনাকে হাসর নাসর পার করাবে, নাউজুবিল্লাহি মিন জালিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বলছেন যে তোমার জন্য আমার কিছু করার নাই, দুনিয়াতে যা চাওয়ার আছে চাওয়া চেয়ে নাও, সুতরাং আপনার আমল আখলাক ভালো থাকবে, আল্লাহ তাআলার কাছে আপনি চাইবেন, আপনি শান্তি পাবেন, মুক্তি পাবেন। তাহলে আমরা উপরোক্ত আলোচনা থেকে বুঝতে পারলাম, বোঝা গেল যে পীরদের দাবি সম্পূর্ণ মিথ্যা, পীরেরা যদি অকালিতি করবে সেটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন বেদাতি মূর্খতা। সুতরাং এদের থেকে আপনাদেরকে আমাকে বাঁচতে হবে, কেননা কি আমাদের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই কোনো কিছু করার ক্ষমতা রাখে না, তিনি নিজের মেয়েকে পর্যন্ত কোন উপকার করতে পারবেন না। অবশ্যই আল্লাহ তাকে সুপারিশ করার ক্ষমতা দিবেন, কিন্তু পীরদের নিজের অবস্থাই নাজুক থাকবে, তাদের কিছুই করার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফিতনা থেকে রক্ষা করুন, সকল প্রকার শিরক প্রকারী ভণ্ডামি এই সকল প্রকার পীরদের শয়তানদের কাছ থেকে আমাদেরকে রক্ষা করুন, আল্লাহু আমিন। তো সংক্ষিপ্ত কথা আজকে এই পর্যন্তই, যে আজকে যে আর আমরা পীর পীর বলে দাবি করি আর খানকা খানকা গিয়ে ছোটাছুটি করি, আপনি বাঁচতে পারবেন না, আপনার পীরও যাবে জাহান্নামে, আপনিও যাবে জাহান্নামে, কাল কিয়ামতের ময়দানে উভয় উভয় ঝগড়া করবে, উভয়কে জাহান্নামে দেওয়া হবে, কোনো নাজাত পথ থাকবে না। আপনি আমল করুন, আপনি সঠিক পথে আসুন। আজকে আমাদের বাংলাদেশ সহ এশিয়া বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের মানুষ এই শিরক বিদাতে ডুবে আছে, সেই সময়কার মক্কার কাফেরারা যেমন মুক্তি নিয়ে ব্যস্ত ছিল, আজকে আমাদের দেশের মানুষরা পীর নিয়ে ব্যস্ত, খানকা নিয়ে ব্যস্ত, মাজার নিয়ে ব্যস্ত, তাদের সে মক্কার মুশরিক আর আমাদের দেশের পীরদের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য না। কোন ব্যক্তি যদি চ্যালেঞ্জ দিতে পারে যে পার্থক্য আছে, আমার পীর হলো আর শহীদ পথে আছে, পীর জান্নাতে নিয়ে যাবে, তাহলে আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম যে আপনার কোনো প্রমাণ করতে পারবেন না, আপনি জাহান্নামে যাবেন, খান কাদের খানকা খানকা করেন, সকল মাজারের ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই মুসলিম সমাজকে, বিশেষ করে বাংলাদেশের যে মুসলমান আজকে ডুবে আছে, শিরকে ডুবে আছে, বেদাতে ডুবে আছে, কুসংস্কারে ডুবে আছে, আল্লাহ তালা আমাদের সকলকে ইমান আকিদা সহি করার তৌফিক দান করুন। আল্লাহ তালা আমাদের সবাইকে ক্ষমা করুন। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকে সংক্ষিপ্ত কথা শেষ করছি, অনেক সময় চলে গেল, তাই আজকে এই পর্যন্ত কথা শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইরা ওয়া ফাকুমুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার একটা প্রশ্ন, আমি ঠিক বুঝতে পারি নাই। আচ্ছা, কসম খাওয়ার ব্যাপারে কোন মানুষকে, মানুষের নামে, কোন নবীর নামে কিংবা কোন কাবার শরীফের নামে কিংবা কোন মসজিদের নামে এসব কসম খাওয়া যায় নাকি, কিংবা বৈধ কসম কোনগুলো আর অবৈধ কসম কোনগুলো একটু পরিষ্কার করে বলে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও শেখ, কি আমার প্রশ্ন বুঝতে পেরেছেন? আমি, আমার কথা কি শোনা যায়? হ্যালো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি একটু ক্লিয়ার করে দেন, কারণটা খুব সংক্ষিপ্ত হয়ে গেছে, আমি বুঝতে পারছি না।
জি সম্মানিত ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন যে কোন দেখার নাম কসম, কাবার নামে কসম করা যায় কিনা। জি না, এটা সম্পূর্ণ হারাম। কোন মাখলুকের নামে কসম করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নাল্লাহ ইয়ানহাকুম আন তাহলিহু বিআবাইকুম লাহু ফাইন্নাহু কুফরুন, যে তিনি আমার পিতার শপথ করে কসম করে বলছেন যে রাসূল সাল্লাম বলেছেন মহানবী, মহান আল্লাহ প্রকরণশালী আল্লাহ তোমাদেরকে তোমাদের পিতার কসম করতে নিষেধ করেছেন, কেননা কুফরি, এটা তোমাদের কুফরি হবে। তাহলে উমর রাদিয়াল্লাহু আনহু তা বলেছেন যে এরপর থেকে আমি ভুল বা ইচ্ছাকৃত বাবা মার নামে কসম করিনি। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইয়া হাদিস বললেন, তখন উমর রাদিয়াল্লাহু আনহু আগে কসম করতেন বাবা মার নামে, তখন থেকে তিনি ছেড়ে দিলেন যে ভুলও আর করেনি। একটি হাদিস যে সাদ ইবনে উবাইদা হতে বর্ণিত, তিনি বলেন আমি ইবনে উমারের নিকট ছিলাম, আমি বললাম কাবার শপথ করলাম, কাবার শপথ করব, তিনি বললেন না প্রভু শপথ করবে। উমর রাদিয়াল্লাহু আনহু তার পিতার শপথ করলেন, অতঃপর সাল্লাম বললেন তোমরা তোমাদের পিতার শপথ করো না। যে ব্যক্তি গায়রুল্লাহ আল্লাহ দিত অন্যের শপথ করে সে অবশ্যই শিরক করে। এটা মুসনাদ আহমদের হাদিস। সুতরাং এখান থেকে বোঝা গেল যে কোন মাখলুকের নামে করা যাবে না কসম, যদি করতে হয় আল্লাহ তাআলার নামে কসম করতে হবে। বাবা মার নামে কসম, ছেলের মাথায় হাত দিয়ে কসম, কোরআনের কসম, মসজিদের কসম, কাবার কসম, এভাবে কোন কসম করা যাবে না। কসম করতে হলে আল্লাহ তাআলার নামেই কসম করতে হবে, সত্য কসম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খায়র।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আজকাল আর মনে হয় কেউ প্রশ্ন করবে না, তো এখন আপনি ক্লাসের শেষ সমাপ্তি ঘোষণা করেন, দোয়া করেন, দোয়া পরে সমাপ্তি ঘোষণা করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ, আমাদের মাঝ থেকে যারা কবর বসে হয়ে এই বলে আজকে সংক্ষিপ্ত কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া হামদুকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।